বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 4 অক্টোবর 19 আশ্বিন এবং ফার্সি 12 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানে সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের বিষয়ে সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ বক্তব্যের তাৎপর্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ায় তেল বিক্রির আটকা পড়া অর্থ ফেরত পেতে যাচ্ছে ইরান, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের দাবি প্রত্যাখ্যান। ইরানে সংঘটিত নৈরাজ্যে প্রকাশ্য সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় 3 রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার, গুলিতে 1 রোহিঙ্গা শিশুর মৃত্যু। এবং ভারতের 6 রাজ্যে 7টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে 3 নভেম্বর, ফল ঘোষণা 6 নভেম্বর। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। দক্ষিণ কোরিয়া ইরানের তেল বিক্রির যে $700 কোটি আটকা পড়েছিল তা দেশে আনার জন্য আমেরিকার সঙ্গে ইরানের একটি বোঝা পড়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট নূর নিউজ সোমবারে খবর দিয়েছে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার 2টি ব্যাংকে ওই অর্থ আটকে আছে। নূর নিউজ বলেছে, সমঝোতা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার 2টি ব্যাংক থেকে $700 কোটি প্রথমে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি ব্যাংকে স্থানান্তর করা হবে এবং পরে সেখান থেকে এই অর্থ ইরানে আসবে। একই সঙ্গে এই সমঝোতার আওতায় ইরান ও আমেরিকার মধ্যে কয়েকজন বন্দি বিনিময় হবে। নূর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে ইরানে অর্থ ফেরত আনার জন্য দুদেশের সঙ্গে লেনদেন হয় এমন একটি তৃতীয় দেশের ব্যাংকের ব্যাপার উভয় দেশের সম্মতির প্রয়োজন ছিল যা অর্জিত হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়া ইরানের কাছ থেকে কমব্যাট ড্রোন সংগ্রহ করেছে বলে যেসব কথাবার্তা ছড়ানো হচ্ছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো গত কিছুদিন ধরে এই দাবি করে আসছিল। এ সম্পর্কে কানানি বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহের খবর নিশ্চিত করতে পারছে না ইরান।
এবং এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন মনে করছে তেহরান। তিনি বলেন, চলমান সংঘাতের শুরু থেকে ইরান নিজের নিরপেক্ষ অবস্থান ঘোষণা ও যুদ্ধের বিরোধিতা করে আসছে। ইরানের এই মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান গত কয়েক মাসে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার আলাপ করার সময় শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে চলমান সংকটের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের সেনাবাহিনী গত সোমবার ইরানের বিরুদ্ধে একটি অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছে, ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ 136 মডেলের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইরান এর আগেও একাধিকবার রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি প্রত্যাখ্যান করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সহিংস বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের মানবাধিকার লঙ্ঘনের ভুয়া অভিযোগ তুলে ইরানের বহু সংখ্যক নাগরিক এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিও রয়েছে। গত 16 সেপ্টেম্বর ইরানের কুর্দিস্তানে প্রদেশের একটি থানায় 22 বছর বয়সী মাহসা আমিনী নামে এক তরুণী আকস্মিকভাবে অজ্ঞান হয়ে মারা যাওয়ার প্রতিবাদে প্রথমে কুর্দিস্তান শহরে বিক্ষোভ শুরু হয়, পরে রাজধানী সহ দেশের বিভিন্ন অংশে তা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা দ্রুত সহিংস হামলা শুরু করে এবং নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সরকারি সম্পত্তির উপর তারা একের পর এক হামলা চালাতে থাকে। এমনকি তারা মসজিদ, মাজার সহ বিভিন্ন ধর্মীয় পবিত্র স্থানের অবমাননা করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই সহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এবং কর্মকর্তারা সুস্পষ্ট করে বলেছেন, এই সহিংস বিক্ষোভের পেছনে আমেরিকা সহ পশ্চিমা কিছু দেশ এবং ইহুদিবাদী ইসরায়েলের উস্কানি রয়েছে। গতকাল কানাডা সরকার এক বিবৃতিতে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে বলেছে, মানবাধিকার লঙ্ঘনের জবাবে এই ব্যবস্থা নেওয়া হল। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান ইরানের সংগঠিত নৈরাজ্য প্রকাশ্যে সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছেন। মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে উইলিয়াম ব্রোঞ্জ প্রকাশ্যে ওই সমর্থন দেওয়ার কথা স্বীকার করলেন। তিনি বলেছেন, একটি সরকার হিসেবে তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতার প্রতি আমাদের জোরালো সমর্থন অব্যাহত থাকবে। ইরানের সাম্প্রতিক গোলযোগে সমর্থন দেওয়ার কথা আমেরিকার এই গুরুত্বপূর্ণ সংস্থাটি এমন এক পরিস্থিতিতে প্রকাশ করল যখন মার্কিন সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থা সিআইএর অন্য দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করার ইতিহাস বেশ দীর্ঘ। 1953 সালে ইরানের যে অভ্যুত্থান ঘটিয়েছিল সিআইএ, সেটাই তাদের অন্য দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করার উৎকৃষ্ট প্রমাণ। গতকাল ইউনিভার্সিটি অব অফিসার্স অ্যান্ড পুলিশ ট্রেনিংয়ে যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখার পর সিআইএ প্রধানের স্বীকারোক্তি এল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় 3 রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফের বাহার ছড়ার শিলখালি এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় 3 রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর 12:30 দিকে টেকনাফের বাহারছড়ায় শিলখালি এলাকা থেকে এই 3 মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শামলাপুর হলবনিয়ার নৌঘাট থেকে 45 জনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ দেলওয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে বাহারছড়া ইউনিয়নের হরবনিয়া পাড়ার সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে স্থানীয় বাসিন্দারা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে। তবে ট্রলারে কতজন রোহিঙ্গা যাত্রী ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওদিকে কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে একজন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক নারীও আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘাট রোহিঙ্গা ক্যাম্পে H52 ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন 8 APBN এর অধিনায়ক ADIG মোহাম্মদ আমির জাফর। স্থানীয়দের বরাতে এডিআইজি আমির জাফর জানিয়েছেন, আজ ভোর রাতে উখিয়ার 18 নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের H52 ব্লকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে বিভিন্ন ঘরে হামলা শুরু করে। এক পর্যায়ে ওই ক্যাম্পের রোহিঙ্গাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে তারা। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুর্বৃত্তরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করেও গুলি ছোড়ে। আত্মরক্ষায় এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে 6টি রাজ্যে 7টি বিধানসভা আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব আসনে ভোটগ্রহণ করা হবে আগামী 3 নভেম্বর এবং ফল ঘোষণা করা হবে 6 নভেম্বর। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মহারাষ্ট্র সরকার সমস্ত সরকারি কর্মকর্তাদের ল্যান্ডলাইন বা মোবাইল ফোনে হ্যালোর পরিবর্তে বন্দে মাতরম বলার জন্য একটি সরকারি আদেশ জারি করেছে। এটি 2 অক্টোবর থেকে রাজ্যে কার্যকর হয়েছে। রাজ্যের বিভিন্ন বিরোধী দল এই আদেশের বিরোধিতা করেছে। মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের মুখপাত্র ওয়ারিস পাঠান বলেছেন, এটা কি নতুন নাটক? এতে কি কর্মসংস্থান হবে? বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মনোযোগ সরানোর এটাই বিজেপির উপায়। ওই নির্দেশের বিরোধিতা করেছেন সমাজবাদী পার্টির নেতা আবু আসিম আজমি। তিনি সরকারের ওই আদেশকে ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা দেশকে ভালোবাসি কিন্তু আল্লাহর সামনে মাথা নত করি। আল্লাহ সারা পৃথিবী, আকাশ, মানুষ সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা কখনোই বন্দে মাতরম বলতে পারবো না। কেউ যদি সত্যিকারের মুসলমান হয় তবে সে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না এবং এতে কোনো দেশদ্রোহ নেই। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মোরাদাবাদের সমাজবাদী পার্টির নেতা এসটি হাসান এমপি বলেছেন, এটি অনেক পুরনো বিবাদ। ইসলাম মুসলমানদেরকে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার অনুমতি দেয় না। ইসলাম বিশ্বাস করে যে মুসলমানরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে পারে না। এই বিতর্কিত ইস্যুতে আমরা দীর্ঘদিন ধরে ভুগছি। যারা প্রকৃত মুসলমান, যারা ইমানদার মুসলিম, তারা কখনোই জমিনের পুজো করে না। আমরা কেবল আল্লাহর ইবাদত করি। কংগ্রেস নেতা হোসেন দলওয়াই বলেছেন, কেবল বন্দে মাতরম বললে কারো মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। শ্রোতাবন্ধুরা, মিউজিক বিরতির আগে আপনারা শুনছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতার রিপোর্ট। সেখানে বলা হয়েছিল মহারাষ্ট্র সরকার সরকারি কর্মকর্তাকে টেলিফোনে বন্দে মাতরম বলার যে নির্দেশ দিয়েছে তার তীব্র সমালোচনা করেছে মুসলিম নেতারা। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে 2 ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের এ ধরনের অপরাধ যজ্ঞের প্রতিশোধ নেওয়া হবে। গতকাল পশ্চিম তীরে রামাল্লা শহরে অবস্থিত জালাজোন শরণার্থী শিবিরের বাইরে ঠান্ডা মাথায় 2 ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। দখলদার সেনাদের গুলিতে 18 বছর বয়সী বাসেল কাসাম ও 21 বছর বয়সী খালেদ ফাদি আনবার নিহত হন। এ সময় তাদের গাড়িতে থাকা 19 বছর বয়সী অপর তরুণ রাফাত হাবাস আহত হন। হামাস এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হওয়ার পর প্রচণ্ড আতঙ্কে থাকা দখলদার ইসরায়েল এখন বেপরোয়াভাবে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে টার্গেটেড কিলিং মিশন শুরু করেছে। এ ধরনের অপরাধযজ্ঞ বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে সবগুলো ফিলিস্তিনি সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণকে হত্যার মাশুল দিতে হবে। ইরাকের দক্ষিণাঞ্চলের তেল সমৃদ্ধ বসরা নগরীর কয়েকটি ঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসদাসাবি। সংগঠনের যোদ্ধাদের পাল্টা হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে। হাসদাসাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ জানিয়েছে, সন্ত্রাসীরা হাসদাসাবির ঘাঁটিতে হামলা চালালে পাল্টা প্রতিরোধ তারা পাল্টা প্রতিরোধে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পপুলার মোবিলাইজেশন ইউনিট জানিয়েছে, তাদের হামলায় প্রায় এক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে সাবরিন নিউজ জানিয়েছিল, সন্ত্রাসীরা শক্তিশালী হামলা চালায় এবং দফায় দফায় বিস্ফোরণে তাদের ঘাঁটিগুলো কেঁপে ওঠে। এ সময় সন্ত্রাসীরা বেপরোয়াভাবে ঘাঁটি দখলের চেষ্টা চালায়। এদিকে আজ সকালের দিকে বস্টার নগরীতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অন্তত আটটি কাতিউষা রকেট এসে পড়ে। এছাড়া চারটি রকেট প্রতিবেশী আল তান্নুমা এলাকায় আঘাত হানে। ইরাকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে হাশদার সাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই গতকাল এক অনুষ্ঠানে মাহসা আমিনের মৃত্যুর অজুহাতে দেশটির সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই গতকাল ইমাম হাসান আল মুস্তাফা আলাইসালাম ইউনিভার্সিটি অব অফিসার অ্যান্ড পুলিশ ট্রেনিংয়ে যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে মাহসা আমিনীর মৃত্যুর অজুহাতে দেশটির সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। পরিকল্পিতভাবে এই নৈরাজ্য ও সহিংসতা চালানো হয়েছে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই তরুণীর মৃত্যুর ঘটনা না ঘটলেও তারা অন্য অজুহাত সৃষ্টি করত যাতে ফার্সি পহেলা মেহের অর্থাৎ 23 সেপ্টেম্বর দেশে অনিরাপত্তা ও নৈরাজ্য সৃষ্টি করা যায়। তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলের এই পরিকল্পনায় তাদের বেতনভোগীরা এবং বিদেশে বসবাসরত কিছু বিশ্বাসঘাতক ইরানি সহযোগিতা করেছে। আয়াতুল্লাহ খামেনেই এ সময় জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধেই নয়, বরং তারা একটি শক্তিশালী ও স্বাধীন ইরানের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পাহলভি যুগের ইরানকে খুঁজছে, যারা তাদের আদেশ পালন করত দুগ্ধদানকারী গাভীর মতো। সর্বোচ্চ নেতা বলেন, সহিংসতা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন নেতৃত্বাধীন বলদর্পী শক্তিগুলোর সমর্থন এবং বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি তাদের সার্বিক প্রস্তুতির ঘোষণা এবং পদক্ষেপ, যেমন ইরানের উপর থেকে আমেরিকার ইন্টারনেট সুবিধা তুলে নেওয়া থেকে বোঝা যায় এসব পরিকল্পনা বিদেশ থেকে করা হয়েছে। এছাড়া ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য শত্রুরা ইরানের অভ্যন্তরীণ নানা ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করেছে, যেমন পেট্রোলের দাম বৃদ্ধির অজুহাতে 2018 সালের সহিংসতা এবং 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও দাঙ্গাকে উস্কিয়ে দিতে পাশ্চাত্য শক্তি যথাসাধ্য চেষ্টা করেছে। তাছাড়া ইহুদিবাদী শাসক গোষ্ঠী, যারা ইরানের পরমাণু বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করে এবং দেশটির পারমাণবিক স্থাপনায় নাশকতা করে ইরানি জাতির সাথে প্রকাশ্য শত্রুতা দেখিয়েছে, তারাও আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এই অবৈধ শাসক গোষ্ঠী মাহসা আমিনীর মৃত্যুর অজুহাতে ইরানে দাঙ্গা ও ফ্যাসাদ ছড়িয়ে দিতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে এবং এক্ষেত্রে তারা তাদের অভ্যন্তরীণ অনুচর, বিশেষ করে বিপ্লব বিরোধী গোষ্ঠীর সাহায্য নিচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে দেশের অধিকাংশ স্থান এখনও বিদ্যুৎহীন পড়ে আছে। তবে দ্রুত উদ্যোগ নেওয়ার ফলে কিছু কিছু অঞ্চলে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে, কিন্তু অনেক অঞ্চল এখনও অন্ধকারে নিমজ্জিত, চেষ্টা চলছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এ কারণে দেশের অধিকাংশ স্থান হয়ে পড়েছে বিদ্যুৎহীন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার দুপুর 2:05 এই বিপর্যয় ঘটার ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর 3:10 পর্যন্ত যমুনা নদীর পাড় থেকে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে, বাকি অংশে কাজ চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা PGCB-র তথ্য অনুযায়ী জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে আজ বেলা 2:05 একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল আলম বক্সী গণমাধ্যমকে বলেছেন, আমরা এখনও জানি না কি হয়েছে, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি। শুধু এটুকু বলতে পারি যে দেশের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিদ্যুৎ নেই। ওদিকে জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ট্রান্সমিশন ব্ল্যাক আউট হয়ে যায়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী MM আসাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, দুপুর 2:05 ব্ল্যাক আউটের কারণে আশুগঞ্জের ইউনিটগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এতে আমাদের কোনো ত্রুটি ছিল না। এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে জাতীয় গ্রিডে 1475 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। অপরদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঘটার কারণে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। মোবাইল ফোনের ইন্টারনেট ও খুদে বার্তা পাঠাতে সমস্যা হচ্ছে বলে গ্রাহকরা জানিয়েছেন। এছাড়া কল ড্রপ হয়ে যাওয়া এবং কল সংযোগ না হওয়ার সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকরা। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ AMTB বলছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে এখন এই সমস্যা দেখা দিয়েছে। এর ফলে সাময়িক সময়ের জন্য টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত থাকতে পারে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। দৃষ্টিপাতের পর এবারে রয়েছে ইমাম হাসান আসকারি আলাইসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম হাসান আসকারি আলাইহি সালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছে ইমাম মাহদী আলাইহি সালামের বাবা ইমাম হাসান আসকারির শাহাদাত শীর্ষক বিশেষ আলোচনা। পরিবেশন করছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান। আট রবিউল আওয়াল ইসলামের ইতিহাসের এক গভীর বেদনাবিধুর দিন। হিজরি 260 সালের এই দিনে হজরত ইমাম মাহদী আল ইসলামের পিতা নবী বংশের নিষ্পাপ ইমাম হজরত ইমাম হাসান আসকারি আল ইসলাম শহীদ হয়েছিলেন জালিম আব্বাসীয় শাসকদের হাতে মাত্র 28 বয়সে। তাঁর 6 ইমামত ইসলামকে দিয়েছে এক গৌরবময় সোনালী অধ্যায়। এই মহান ইমামের শাহাদত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের সামনে পেশ করছি অশেষ দরুদ আর সালাম।
ইমাম হাসান আসকারি আলাইহি সালামের বাবা ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য দশম ইমাম হজরত হাদি আলাইহি সালাম। মা ছিলেন মহিয়সী নারী হুদাইসা। ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের জন্ম হয়েছিল 32 হিজরির 8 রবিউস সানি পবিত্র মদিনায়। কিন্তু আব্বাসীয় শাসকদের আদেশে ইমাম আসকারি আলাইহিসসালাম বাধ্য হয়েছিলেন পিতা ইমাম হাদি আলাইহিসসালামের সাথে আব্বাসীয়দের তৎকালীন শাসন কেন্দ্র সামেরায় চলে যেতে। সামেরায় তৎকালীন শাসকদের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান সামরিক কেন্দ্র আসকার অঞ্চলে কঠোর নজরদারির মধ্যে ইমামকে বসবাস করতে হয়েছিল বলে তিনি আসকারি নামে খ্যাত হন। কঠোর প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম অশেষ ধৈর্য নিয়ে তার অনুসারীদেরকে জ্ঞানগত, সামাজিক ও রাজনৈতিক দিকসহ নানা ক্ষেত্রে পথ নির্দেশনা দিতে সক্ষম হয়েছিলেন।
ইমাম হাসান আসকারি আল ইসলামের যুগে জালিম আব্বাসীয় শাসকরা সব ক্ষেত্রেই ন্যায়নীতি থেকে বহু দূরে সরে গিয়েছিল। তারা জনগণের সম্পদ শোষণের পাশাপাশি মানুষের বিশ্বাস ও চিন্তাধারার ক্ষেত্রে বিভ্রান্তি ছড়াতেও সহায়তা করেছে। কিন্তু জনগণের কানে এ খবর পৌঁছে যে ইমাম হাসান আসকারির সন্তান ইমাম মাহাদির মাধ্যমে গোটা বিশ্ব জুলুম আর অন্যায় অবিচার থেকে মুক্তি পাবে, শাসক গোষ্ঠী এই খবরের কথা জানত। তাই তারা ইমাম ও জনগণের মধ্যে বিচ্ছিন্নতা আনতে নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় এবং ইমামের যেন কোনো সন্তান জন্ম নিতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়। ইমাম হাসান আসকারি নিজেও বিশেষ বিশেষ দিনে আব্বাসীয় শাসকদের দরবারে উপস্থিত হতে বাধ্য হতেন। কিন্তু এত সব বাধা সত্ত্বেও ইমাম হাসান আসকারির সন্তান তথা মানবজাতির শেষ প্রাণকর্তা ইমাম মাহদী আল ইসলামের জন্মগ্রহণ করেন মহান আল্লাহর বিশেষ ইচ্ছাই। ঠিক যেভাবে ফেরাউনের বাধা সত্ত্বেও মুসা আল ইসলামের জন্ম ঠেকানো সম্ভব হয়নি।
ইমাম মাহদী আলাইহিসসালামের জন্মের পর ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম মুসলিম সমাজকে ভবিষ্যৎ নানা প্রতিকূলতা মোকাবেলার দিক নির্দেশনা দেন। এছাড়াও ইমাম নানা কুপ্রথা ও ভুল চিন্তাধারা সম্পর্কে মুসলমানদের সন্দেহ দূর করে খাঁটি ইসলামের চিন্তাধারা তুলে ধরেন। জ্ঞানগত বিতর্কে তার যুক্তি ছিল এমন অকাট্য ও মোক্ষম যে ইয়াকুব বিন ইসহাক কিন্দির মতো প্রখ্যাত বস্তুবাদী দার্শনিক এই মহান ইমামের সঙ্গে বিতর্কের পর বাস্তবতা বুঝতে সক্ষম হন এবং ধর্মীয় কোনো কোনো বিষয়ের সমালোচনা করে যে বই তিনি লিখেছিলেন তা নিজেই পুড়িয়ে ফেলেন। আব্বাসীয়দের সরকারি মন্ত্রী আহমদ বিন খাকান ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, সামেরায় হাসান বিন আলীর মতো কাউকে দেখিনি। বিনম্রতা, চারিত্রিক ও নৈতিক পবিত্রতা এবং মহানুভবতার মতো ক্ষেত্রগুলোতে তার মতো আর কাউকে দেখিনি। শত্রু ও বন্ধু সবাই তার প্রশংসা করত।
ইমাম হাসান আসকারি আল ইসলামের নামাজের উচ্চ পর্যায়ের ধরন অন্যদেরকে আল্লাহর ইবাদতে আকৃষ্ট করত। ইমাম যখন সালেহে ইবনে ওয়াসিফের কারাগারে বন্দী ছিলেন, তৎকালীন শাসক কারাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন যাতে সে ইমামের সঙ্গে খুব কর্কশ আচরণ করে ও কঠোর শাস্তি দেয়। এজন্য নিকৃষ্ট দুই জল্লাদকে নিয়োগ দেয় কারাপ্রধান। কিন্তু তারা ইমামের পুত পবিত্র চরিত্রের সংস্পর্শে সম্পূর্ণ বদলে গিয়ে পাকা নামাজি হয়ে যায়।
ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম ইমামতের 6 বছরে আব্বাসীয় শাসকদের 3 জনকে পেয়েছিলেন। এরা ছিল মুতাজ, মুহতাদি এবং মুতামেদ। ইমাম এদের স্বেচ্ছাচারিতা চুপ করে সহ্য করেননি, ফলে তারা ইমামের ওপর রুষ্ট হয় এবং ইমামকে বহুবার কারাবন্দী করে। কিন্তু তারপরও ইমাম মাথা নত করেনি। অবশেষে জালিম মুতামেদ বুঝতে পারে যে বন্দী রেখেও ইমাম হাসান আসকারির প্রতি জনগণের আগ্রহ ও ভালোবাসার ক্রমবর্ধমান জোয়ার ঠেকানো যাবে না, বরং তার বন্দিদশা সরকারের জন্য প্রতিকূলতা সৃষ্টি করবে। তাই সে ইমামকে বন্দী রাখার সাহস হারিয়ে ফেলে এবং ইমামকে গোপনে বিষ প্রয়োগ করে। ফলে ইমাম 260 হিজরির 8 রবিউল আওয়াল শাহাদাত বরণ করেন মাত্র 28 বছর বয়সে। মোতামেদ এই হত্যাকাণ্ড গোপন রাখতে চেয়েছিল যাতে গণবিদ্রোহ দেখা না দেয়।
ইমামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সামিরার অলি গলি রাস্তাঘাট জনতায় পরিপূর্ণ হয়ে যায়। সর্বত্র শোনা যাচ্ছিল কান্না ও চিৎকার। বনি হাশিম প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, সেনা ও কমান্ডার, বিচারপতি, কবি, সাহিত্যিক সহ আপামর জনগণ শোক প্রকাশ করে। ইমামের শাহাদতের পর তাঁর বাড়ির আঙ্গিনায় ইমামের ভাই জাফর জানাজার নামাজ পড়ানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন ইমাম মাহদী আল ইসলামের আবির্ভূত হয়ে জাফরকে সরিয়ে দিয়ে নিজেই পিতার জানাজায় নামাজ পড়ান। ইমাম হাসান আসকারির অনেক মুজেজার কথা জানা যায়, যেমন তিনি মানুষের মনের অনেক গোপন বাসনা জেনে সেই সব বাসনা পূরণ করেছেন, অদৃশ্যের অনেক খবর দিয়েছেন, নানা ভাষাভাষী ভৃত্যদের সঙ্গে তাদের নিজ নিজ ভাষায় কথা বলেছেন।
ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম বলেছেন, আল্লাহর অত্যধিক প্রশংসা করবে ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে ও তা ভুলবে না, বেশি বেশি কোরআন পড়বে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আখলে বাইতের উদ্দেশ্যে বেশি বেশি দরুদ পাঠাবে, কারণ তাদের শানে দরুদ পাঠানোতে রয়েছে 10টি নেকি ও কল্যাণকর প্রভাব। অসংখ্য দরুদ ও রহমত বর্ষিত হোক ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের উপর। সবাইকে আবারও গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।
ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 4 অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ঢাকা সহ দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়, প্রথম আলো। সিএসসি বলেছেন ইভিএম এর মাধ্যমে ম্যানিপুলেশন হয় কেউ দেখাতে পারেনি, ডেইলি স্টার। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে আইন হচ্ছে শিগগিরই, যুগান্তর। মানবজমিনের শিরোনাম, আমাদের শপথ অশুভ শক্তিকে পরাজিত করা, মির্জা ফখরুল। বিএনপি আমলের 100 দিনের আমলনামা নিয়ে জয়ের পোস্ট ইত্তেফাক। বাংলাদেশ প্রতিদিন, পুতিনের সঙ্গে সমঝোতায় বসবেন না জেলেনস্কি, ডিক রিজারি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, ডিজি খুনের জেরে জম্মুতে সতর্ক প্রশাসন, আনন্দবাজার পত্রিকা। সংবাদ প্রতিদিন লিখেছে, এক হয়ে যাক ভারত পাকিস্তান, চান 44% ভারতীয়। বেকারত্বের নিরিখে উত্তর পূর্ব ভারতের শীর্ষে ত্রিপুরা, খোঁচা তৃণমূলের আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ঢাকা সহ দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়, এ খবরটি প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক সহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে।
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আজ বেলা 2:05 একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে এক ঘণ্টা রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায় বিদ্যুৎ নেই। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ, তবে বিদ্যুৎ সচিব বলেছেন সন্ধ্যার মধ্যে সারা দেশে বিদ্যুৎ আসবে। ডেইলি স্টার সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ইভিএম এর মাধ্যমে ম্যানিপুলেশন হয় এরকম কেউ দেখাতে পারেনি। আজ দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে সর্বোচ্চ 150টি ব্যবহার করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা নির্ভর করবে যদি সরকার এ প্রকল্প অনুমোদন করে। এর আর্থিক সংশ্লিষ্টতা যেটা রয়েছে সেটা যদি সরকারের দৃষ্টিভঙ্গিতে যথার্থ মনে না হয়, সরকার এ ধরনের প্রকল্প অনুমোদন নাও করতে পারে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে আইন হচ্ছে স্বীকৃতি। যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে শিগগিরই নতুন আইন হচ্ছে। আইন অনুযায়ী ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে তাহলে তার লাইসেন্স বাতিল হবে। আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার রোধে করণীয় শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জাহিদ মালিক আরও জানান, ঔষধ আইন 2022 প্রণয়ন শেষ পর্যায়ে আছে। আমাদের শপথ অশুভ শক্তিকে পরাজিত করা, বলেছেন মির্জা ফখরুল। মানব জমিনের এ খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র দেশের মানুষকে একটি দানব সরকার যখন নির্যাতন করছে সেই সময় এই উৎসবের মধ্যে অনেক দুঃখ কষ্টের মধ্যেও আমরা আজকে শপথ নেব এই অশুভ শক্তিকে পরাজিত করার। তিনি বলেন, আগামী দিনে অতি দ্রুত আমরা এই অশুভ শক্তিকে পরাজিত করে সত্যিকার অর্থে সত্য, ন্যায়, সাম্য, মানবিক মণ্ডলকে প্রতিষ্ঠিত করব। আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য ছাপা হয়েছে কালের কণ্ঠে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে মিয়ানমারের সঙ্গে মিলেমিশে আছি, আমরা কারোর সঙ্গে যুদ্ধ চাই না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তিনি বলেন, মিয়ানমারের যুদ্ধ তাদের অভ্যন্তরীণ কোন্দল, আরাকান রাজ্যের অস্ত্রধারীরা তাদের দাবি দেওয়ার বিষয়ে যুদ্ধ করে যাচ্ছে, যুদ্ধ তাদের দেশের ভেতরেই হচ্ছে, আমাদের করার কিছু নেই, আমাদের সীমান্তে বিজিবি নজরদারিতে রয়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ডিজি খুনের জেরে জম্মুতে সতর্ক প্রশাসন, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কারা বিভাগের ডিজিপি হেমন্ত কুমার লোহিয়ার খুনের পর জম্মু এবং লাগোয়া রাজৌরি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল। জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের সময় নিরাপত্তাজনিত সতর্কতার কারণে এই পদক্ষেপ। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের কারারক্ষী বাহিনীর ডিজি হেমন্ত কুমার লোহিয়ার গলা কাটা দেহ উদ্ধার করা হয় জম্মুতে। খুনের দায় স্বীকার করে লস্কর এ তৈয়বার ভারতীয় শাখা পিপলস এন্টি ফ্যাসিস্ট ফোর্স। ওই ঘটনার কয়েক ঘণ্টা আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জম্মুতে পৌঁছেন। এক হয়ে যাক ভারত পাকিস্তান, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দেশভাগ স্বাধীনতার 75 বছর পরও সেই ক্ষত এক প্রশ্নচিহ্নের মতো রয়ে গেছে। প্রায় 7.5 দশক পরে পেছন দিকে তাকালে কি মনে হয়, সত্যি কি এই দেশভাগ দরকার ছিল? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহু মানুষকে এমনই প্রশ্ন করার পর মিলেছে আশ্চর্য এক পরিসংখ্যান। সমীক্ষা বলছে, 44% ভারতীয় চান ফের পাকিস্তানের সঙ্গে মিশে যাক দেশ, অর্থাৎ উল্টো করে দেয়া হোক দেশভাগের প্রক্রিয়ায়। এমনই চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে ওই সমীক্ষা থেকে। বেকারত্বের নিরিখে উত্তর পূর্ব ভারতের শীর্ষে ত্রিপুরা, ডাবল ইঞ্জিনের সরকারের ফল। খোঁচা তৃণমূলের আজকাল সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, চরম অস্বস্তিতে উত্তর পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী চলতি বছরের মে আগস্ট মাসে ত্রিপুরায় বেকারত্বের হার অনেকটা বেড়ে কার্যত আকাশ ছুঁয়েছে। বস্তুত গোটা উত্তর পূর্ব ভারতে বেকারত্বের নিরিখে শীর্ষে ত্রিপুরাই। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
ইরানে সম্প্রতি মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক দল মানুষ রাস্তায় নেমে পড়ে, বিক্ষোভ প্রদর্শন করে এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। ইসলামী ইরানের শত্রুরা এটাকে সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে। তারা এ অজুহাতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বিক্ষোভকারীদেরকে আরও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উৎসাহিত করছে। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের সাম্প্রতিক গোলযোগ এবং এর পেছনে বাইরের বিভিন্ন মহলের হাত থাকার বিষয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রকৃতপক্ষে ইরানে সাম্প্রতিক দাঙ্গায় আমেরিকা, ইউরোপের কোনো কোনো রাজনৈতিক কর্মকর্তা এবং তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন মিডিয়া ও ফার্সি ভাষার গণমাধ্যমগুলো তদন্তাধীন মাহসা আমিনি নামে ওই তরুণীর মৃত্যুর ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরে ইরানের জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে। তারা ইরানি জাতির অধিকারের সমর্থনে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে উস্কানি দিয়ে যাচ্ছে। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইরানের লাখ লাখ মানুষ পাল্টা বিক্ষোভ করে ইসলামী সরকার ব্যবস্থার প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। ইরান বিরোধী সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠী, রাজতন্ত্রকামী একটি গ্রুপ এবং কুমলে ও ডেমোক্রেটের মতো বিচ্ছিন্নতাকামী গোষ্ঠীগুলো সবসময় ইরানে গোলযোগ বাঁধানোর চেষ্টা চালায় এবং তারা বর্তমান পরিস্থিতিরও সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি বলেছেন, তার দেশ অনেক বড় বড় ষড়যন্ত্র অতিক্রম করে এসেছে এবং বর্তমানেও শত্রুরা দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জুগিয়ে অনেক বড় ভুল করছে।
বিদেশি শত্রুদের মধ্যে শীর্ষে থাকা আমেরিকা ইরানের বিরুদ্ধে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দাঙ্গাকারীদেরকে উস্কানি দেওয়া অব্যাহত রেখেছে, কিন্তু এক্ষেত্রে শত্রুরা কার্যত ব্যর্থ হয়েছেন। বাইডেন সরকারের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ইরানে দাঙ্গা অব্যাহত রাখার জন্য কোনো রাগঢাক না করেই ওয়াশিংটনের ভূমিকার কথা জানিয়েছেন। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন ডি শেনম্যান স্বীকার করেছেন, ওয়াশিংটন ইরানে সামাজিক যোগাযোগ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে। এর আগে মার্কিন সরকার সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কিছু কিছু সীমাবদ্ধতা তুলে নেয়ার ঘোষণা দিয়েছিল। বাস্তবতা হচ্ছে, আমেরিকা গত 40 বছর ধরে নানা ক্ষেত্রে ইরানের উপর অবরোধ দিয়ে রেখেছে। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বাত্মক ও নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে, কিন্তু তারপরও মার্কিন কর্মকর্তারা ইরানের জনগণের দরদি সেজে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলছে, যা খুবই হাস্যকর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার মার্কিন উদ্যোগের প্রতিক্রিয়ায় বলেছেন, আমেরিকা সবসময় ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা দুর্বল করার চেষ্টা চালিয়ে এসেছে, যদিও তারা বারবার ব্যর্থ হয়েছে। তারা যোগাযোগ ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলছে, অথচ ইরান বিরোধী সর্বোচ্চ নিষেধাজ্ঞা এখনও বহাল রেখেছে, যা তাদের দ্বিমুখী চরিত্রের নমুনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে ইরানি জাতির বিরুদ্ধে শত্রুদের সমস্ত ষড়যন্ত্র অতীতের মতোই এবারও ব্যর্থ হবে। ফার্সি 1388 সালে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জুগিয়ে আমেরিকা ইরানের ইসলামী সরকার ব্যবস্থার পতন ঘটাতে চেয়েছিল, কিন্তু সেবার ব্যর্থ হওয়ার পর ফের ইরানের সাম্প্রতিক গোলযোগেও আমেরিকা দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করেছে। সরকার বিরোধী তৎপরতার স্বার্থে তারা যোগাযোগ ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলছে। অতীতে বারবার ব্যর্থতার ইতিহাস থাকলেও আমেরিকা কেন এবং কিসের আশায় ইরানে সাম্প্রতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন দিচ্ছে, এমন প্রশ্নের উত্তরে ইরানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিয়ামক বাকেরি বলেছেন, মার্কিনিরা বারবার ব্যর্থতার স্বাদ গ্রহণ করলেও তারা ইরানের জনগণকে এখনো সঠিকভাবে চিনতে পারেনি।
ইরানে সম্প্রতি দাঙ্গা শুরুর পর ইউরোপ সহ সমগ্র পাশ্চাত্য বিশ্ব বিশৃঙ্খলা আরো উস্কে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করেছে। এরই মধ্যে ইউরোপ ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন, তার ভাষায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপ কঠোর প্রতিক্রিয়া জানাবে। তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ইরান সরকারকে যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউ মুখপাত্র পিটার স্টানকু বলেছিলেন, ইউরোপীয় কমিশন এখনও জানে না ইরানের বিরুদ্ধে তারা কি ধরনের ব্যবস্থা নেবে বা আদৌ ব্যবস্থা নেবে কি না।
এতে কোনো সন্দেহ নেই যে ইউরোপ কেবলমাত্র ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এবং তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে। ইরানে গোলযোগ সৃষ্টির বিষয়ে এক প্রতিক্রিয়ায় ব্রাজিলের খ্যাতনামা কার্টুনিস্ট কার্লোস লাতুফ বলেছেন, কেউ যেন ধোকায় না পড়ে। আপনারা কি মনে করেন পাশ্চাত্য ইরানের নারীদের হিজাব নিয়ে খুব চিন্তিত, যেটাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তার মিত্ররা ইরানকে অস্থিতিশীল করতে চায়? পর্যবেক্ষকরা বলছেন, ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্যতম সমর্থক ইসরায়েল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা ইরানে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে, অথচ ইসরায়েলই সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী অবৈধ রাষ্ট্র। বছরের পর বছর ধরে তারা ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে, গাজাকে তারা বিশ্বের সর্ববৃহৎ কারাগারে পরিণত করেছে এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। অথচ তারাই ইরানে দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের সমালোচনা করছে। ইসরায়েল সবসময়ই ইরানের উন্নতির বিরোধী এবং ইরানের বহু বিজ্ঞানীকে হত্যা করেছে।
ইরানে গোলযোগ সৃষ্টিতে বিপ্লবী বিরোধী মোনাফেকিন গোষ্ঠী এবং সৌদি আরবের অর্থ সহায়তায় ফার্সি ভাষায় সম্প্রচারিত ইরান ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলের বিরাট ভূমিকা রয়েছে। গত কিছুদিনের বিক্ষোভের ঘটনাকে উস্কে দেওয়ার ক্ষেত্রে ওই চ্যানেল অনেক বড় ভূমিকা পালন করেছে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ সাদেক কুশাকি বলেছেন, তরুণী নিহতের ঘটনাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মকে বিক্ষোভ উস্কানি দিয়েছে সৌদি সমর্থিত ইরান ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল।
শ্রোতা বন্ধুরা, ইরানে সম্প্রতি মাহসা আমিনী নামে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে বাইরের বিভিন্ন মহলের ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ইরানের সাম্প্রতিক গোলযোগে উস্কানি দেওয়ার ঘটনায় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। এর আগে ঘোষণায় ভুল শিরোনাম প্রচারের জন্য দুঃখিত। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। দক্ষিণ কোরিয়ায় তেল বিক্রির আটকা পড়া অর্থ ফেরত পেতে যাচ্ছে ইরান। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের দাবি প্রত্যাখ্যান। ইরানে সংঘটিত নৈরাজ্যে প্রকাশ্য সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার, গুলিতে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু। এবং ভারতের ৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৩ নভেম্বর, ফল ঘোষণা ৬ নভেম্বর। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই খোদা হাফেজ।